Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ তাহিরা কিবিয়া। যেমনটি একটু আগেই শুনলেন যে আজকে আমাদের এই কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ। এ সম্পর্কে প্রশ্ন করতে চাইলে সরাসরি শ্রোতারা আমাদের এই নম্বরে ফোন করুন 2026193062। আমাদের ফেসবুক ফ্যান পেজেও আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন। রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ এ সম্পর্কে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের অতিথিদের জবাবের এই অনুষ্ঠানে আজ প্যানেলে রয়েছেন চেয়ারপারসন ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, নির্বাহী পরিচালক আইন ও সালিশ কেন্দ্র, ট্রাস্টি সদস্য সেন্টার ফর পলিসি ডায়ালগ এবং বাংলাদেশের তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
আজ অতিথি প্যানেলে আরও রয়েছেন বিশিষ্ট প্রাবন্ধিক, রাজনৈতিক বিশ্লেষক, দৈনিক প্রথম আলো পত্রিকার চট্টগ্রামের সহযোগী সম্পাদক আবুল মোমেন। জনাব আবুল মোমেন, আপনাকেও স্বাগতম। আর রয়েছেন টেকনাফ অঞ্চলে বেসরকারি সাহায্য সংস্থার প্রাক্তন কর্মী ও সাংবাদিক জাভেদ ইকবাল চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
বর্মা বা মিয়ানমার থেকে জাতিগোষ্ঠীগত দাঙ্গার কারণে রোহিঙ্গাদের বাংলাদেশে চলে আসবার বাংলাদেশের জন্য বহু বছর ধরে একটা বিরাট সমস্যা হয়ে রয়েছে, সে কথা আমরা জানি। 1991-92 সালে বর্মার রাখাইন অঞ্চল থেকে বৈষম্য ও সহিংসতার শিকার প্রায় 250,000 রোহিঙ্গা মুসলিম শরণার্থী বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়। বাংলাদেশ সেই সময় প্রচণ্ড আর্থ সামাজিক চাপের শিকার হয়। পরে অবশ্যই জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের উদ্যোগে প্রায় 2,39,000 শরণার্থী স্বদেশে ফিরে যেতে সক্ষম হয়। তবে এখনও বাংলাদেশে বেশ কিছু রোহিঙ্গা শরণার্থী রয়ে গেছেন, বলা হয় 20,000-30,000 মতো। এদিকে রাখাইন প্রদেশে নতুন করে হিংসা হানাহানি শুরু হলে আবারও বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী প্রবেশের চেষ্টা করে। সেই চেষ্টা ঠেকাতে গিয়ে বাংলাদেশ সমালোচনার সম্মুখীন হয়েছে এবং সম্প্রতি বাংলাদেশ সরকার ওই কক্সবাজার এলাকায় বেসরকারি সাহায্য সংস্থার কর্মকাণ্ড বন্ধ করার নির্দেশ দেওয়ায় যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এই সব ঘটনার প্রেক্ষাপটে আমাদের আজকের কলিং শো। এরই মধ্যে আমাদের কাছে ফোন আসা শুরু হয়েছে। শ্রোতাদের প্রশ্ন নেওয়ার আগে সবিনয় অনুরোধ করছি সংক্ষেপে প্রশ্ন করার জন্যে, আর অতিথিদের প্রতিও আমাদের বিনীত অনুরোধ উত্তর সংক্ষিপ্ত করার, কারণ বুঝতেই পারছেন সময় তো সীমিত। এবার তাহলে একে একে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রথমে যশোর থেকে ফোন করেছেন তহিদ। হ্যালো।
হ্যালো, আমি তহিদ যশোর বাংলাদেশ থেকে বলছি। বাংলাদেশের জন্য রোহিঙ্গা সমস্যা অনেক একটা প্রকট সমস্যা, কারণ এমনিতেই দীর্ঘদিন ধরে 300,000 রোহিঙ্গা আমাদের দেশে আছে। মানবতার দৃষ্টিতে দেখলে এদেরকে এখানে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই, কিন্তু যদি আমরা অন্য দৃষ্টিতে আবার দেখি যে বাংলাদেশে বিভিন্ন অপরাধ প্রবণতার সাথে এই রোহিঙ্গারা জড়িয়ে পড়ছে। সর্বশেষ সাম্প্রতিক মিয়ানমারে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, এরপরে আরো নতুন করে রোহিঙ্গারা এপারে চলে আসছে বা বাধ্য হচ্ছেন তারা আসছে। এই পরিস্থিতিতে রোহিঙ্গা সমস্যা বাংলাদেশে আরো প্রকট আকার ধারণ করছে। বাংলাদেশে এই সংকট মোকাবেলায় বা রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক মহল কিভাবে সহযোগিতা করতে পারেন? ধন্যবাদ।
অ্যাডভোকেট সুলতানা কামাল।
আচ্ছা, আমি বলছি যে আপনারা প্রথমে বললেন এখানে যে 1992 সাল থেকে রোহিঙ্গাদের সমস্যাটা, তবে আমরা যতদূর জানি যে 1978 সাল থেকে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আসা শুরু করেছিল এবং কোনো সন্দেহ নাই, কারো সঙ্গে দ্বিমত প্রকাশের অবকাশ নেই, যেটা অত্যন্ত জটিল এবং প্রকট একটা সমস্যা ধারণ করেছে। এখন কথা হচ্ছে যে প্রশ্নটা এলো সেটা প্রেক্ষিতে বলা যায়, প্রথম কথা বিষয়টা দেখবো সেটা আমাদের বোধ হয় একটা বড় প্রশ্ন, তবে যেভাবে এটার সমাধান দেওয়া যে যে সমস্যাটার সমাধান যেভাবে করতে হবে সেটা হলো যে সমস্যাটা কোন বিভিন্ন দিক থেকে বিবেচনা করতে হবে। একটা হলো হ্যাঁ, তারা নানা ধরনের অপরাধ প্রবণতা জড়িয়ে গেছে, শুধু তাই নয়, জঙ্গিবাদের সঙ্গে তাদের নাম জড়িত হয়ে গেছে এবং সেটা অনেকভাবে সেটা প্রমাণিত হয়েছে যে মুসলিমে কিংবা রাবেতা ইত্যাদি সংগঠন সেখানে যখন কাজ করতে পেরেছে সেখানটা নানাভাবে তাদেরকে উগ্র জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করার একটা প্রয়াস চলেছে। কিন্তু মানবাধিকার কিংবা মানবতার দিক থেকে যদি দেখতে হয় তাহলে আশ্রয় দেওয়ার বিষয়টা থাকে, আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, সময় ইউএনএস চেয়ারে লিগাল কনসালটেন্ট হিসাবে কাজ করেছি এবং হংকং এ আমি ভিয়েতনামিজ বোট পিপলদের সঙ্গে, এবং সেই মানুষদেরকে তখন বলা হতো অ্যাসাইলাম সিকার, তাদেরকে কখনো শরণার্থী বলা হয়নি যতক্ষণ পর্যন্ত তাদের শরণার্থী যে অবস্থান সেটা নিশ্চিত না করা গেছে। সেখানে যেভাবে তারা ব্যবস্থা করতো, এখানে ডিটেনশন সেন্টার বলে কিছু কিছু সেন্টার খুলে সেই সেন্টারে যারা আশ্রয় প্রার্থী হিসাবে আসছেন তাদেরকে সেখানে রেখে কতখানি তাদের এই আশ্রয় প্রার্থনার মধ্যে যুক্তিযুক্ত কারণ রয়েছে সেটা দেখে তাদেরকে রেফিউজি স্টেটাস দেওয়ার পরেও পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, যেই দেশ দিয়ে তারা প্রবেশ করেছে শুধুমাত্র সেই দেশে তাদেরকে রাখা এমন কোনো বাধা ছিল না। আমি এখানে জাতিসংঘের কথা বলতে চাই, বিশেষ করে ইউএনএসসিআর, তারা কিন্তু এই পরামর্শগুলি বাংলাদেশ সরকারকে দিতে পারত এবং একই সঙ্গে এখানে শরণার্থীদের কিংবা আশ্রয় প্রার্থীদের যে সহযোগিতার কথা তারা বলেছে এবং বারবারই জোর দিয়ে বলেছে আশ্রয় দেওয়া উচিত, একই সঙ্গে বার্মিজ গভর্নমেন্ট কিংবা মায়ানমার সরকারের উপরেও তাদের চাপ সৃষ্টি করা উচিত ছিল কিংবা সেই অঞ্চলগুলিতে কাজ করে বা বিভিন্ন অঞ্চল যে রয়েছে জাতিসংঘে সেটার মাধ্যমে কাজ করে সেখান থেকে যাতে শরণার্থীরা না আসতে শুরু করে কিংবা আশা বন্ধ হয় সেই ব্যাপারেও তাদের কাজ করা উচিত ছিল বলে আমি মনে করি।
জনাব আবুল মোমেন।
হ্যাঁ, আসলে এই সমস্যাটা অনেক পুরনো সমস্যা। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব যে 40-এর দশকের গোড়ার দিকেও মুসলিম রোহিঙ্গাদের উপর আক্রমণ হয়েছে, তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। 60-এর দশকে আমরা একবার দেখেছি এক্সোডাস হয়েছে, চট্টগ্রামে এসছে অনেক রোহিঙ্গা, এবং এইভাবে দীর্ঘমেয়াদী আসা যাওয়ার মধ্য দিয়ে এখানে একটা সামাজিক যোগাযোগও তাদের প্রতিষ্ঠিত হয়েছে। ফলে যেটা হয় আর কি, যে ছোট কমিউনিটি যখন একটা বিরূপ দেশের মধ্যে বসবাস করে তখন তাদের সামাজিক যোগাযোগ কাছাকাছি যে অঞ্চলগুলোতে তারা মনে করে যে তাদের সাথে মানসিকভাবে মিলবে, সামাজিকভাবে মিলবে, সেখানে একটা যোগাযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। এইটা আবার এই মানে বার্মার সরকার বা মিয়ানমার সরকার তাদেরকে যে স্বীকৃতি দেয়নি, রোহিঙ্গাদেরকে একটা জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেয়নি, যেটার মধ্যে তারা বলতে চায় যে এরা চট্টগ্রাম অঞ্চল থেকে অনেক আগে গেছে ইত্যাদি। তো এই তাদের স্ট্যাটাসটা মিয়ানমার অঞ্চলে তাদের স্ট্যাটাস, দেশের মধ্যে তাদের স্ট্যাটাসটা ঠিক করার একটা বিষয় রয়েছে। সেটা রোহিঙ্গা যা নেতৃবৃন্দ আছেন তাদের মধ্যে যারা অগ্রসর লোক আছেন তাদেরকে ভিতরগত ভাবে এই সংগ্রামটা করতে হবে এবং তাদের সেভাবে মোটিভেট করাও দরকার আছে। আর বাংলাদেশকে যেটা করতে হবে যে মানবিক সাহায্যের ব্যাপারটা সাময়িক, এটা আমরা সাময়িকভাবে করতে পারি, কিন্তু স্থায়ীভাবে তাদের সমাধানের জন্যে একটা চাপ তৈরি করা বা বার্মার মিয়ানমার সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করা, সেটাকে ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া, কারণ এটা আমাদের জন্য খুব বড় রকম সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তার আগে যেটা সুলতানা কামাল বলেছেন যে তারা নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে যাচ্ছে এবং বিশেষত জঙ্গিবাদ ইত্যাদির সঙ্গে জড়িয়ে যাচ্ছে, ফলে এটা দেশের জন্য খুব সংকট এবং আমাদের ভবিষ্যতের জন্য একটা সংকট হয়ে দাঁড়াবে। সে কারণে সমস্যাটা দ্রুত সমাধান হওয়া দরকার, মানবিক সাহায্য সাময়িকভাবে দেওয়া যেতে পারে।
যশোরে তহিদের প্রশ্ন একটা ছিল যে আন্তর্জাতিক মহল কিভাবে সাহায্য করতে পারে। জাভেদ ইকবাল চৌধুরী, আপনি কি মনে করেন?
আন্তর্জাতিক মহল বিভিন্নভাবে সাহায্য করতে পারে। মিয়ানমারের যে জাতিগত দাঙ্গার কারণে ইতিমধ্যে সীমান্তে বিশেষ করে কক্সবাজারের টেকনাফ এবং উকিয়া সীমান্ত দিয়ে অসংখ্য রোহিঙ্গা মিয়ানমারের নাগরিককে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছে বিজিবি, বাংলাদেশ সরকার, কোস্টগার্ড বিভিন্নভাবে এদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে। যদিও বা বলা হয়েছে প্রতিহত করা হচ্ছে, কিন্তু আমরা দেখছি ঘুরে ফিরে এরা বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েক হাজার রোহিঙ্গা ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে চলে এসেছে। এক্ষেত্রে যে আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশ সরকারের সাথে একটা সমন্বয় করে, বাংলাদেশের সাথে সমন্বয় রেখে এখানে যারা বিভিন্নভাবে রোহিঙ্গারা রয়ে গেছে প্রায় 5,000-5,00,000-এর অধিক রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছে, এর মধ্যে প্রায় 25,000 রোহিঙ্গা শরণার্থী মর্যাদা নিয়ে 2টি ক্যাম্পে, কক্সবাজারের উকিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প এবং টেকনাফের নিরাপদা ক্যাম্পে অবস্থান করছে, এবং এর বাইরে কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাইরে পাশে লাগানো আরেকটি জায়গায় প্রায় 15,000 রোহিঙ্গা আনরেজিস্টার্ড শরণার্থী হিসেবে রয়েছে এবং টেকনাফের লেদা নামক জায়গায় প্রায় 14,000 রোহিঙ্গা আনরেজিস্টার্ড হিসেবে রয়েছে, যাদেরকে বাংলাদেশ আন্তর্জাতিক সাহায্য সংস্থা এনএসএফ হল্যান্ড, এসিএস এবং মুসলিম এইড নামে তিনটি এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও তাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সেনিটেশন সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু এই সাহায্য সহযোগিতাগুলো সরকারের যে অনুমোদন, বাংলাদেশ সরকারের এনজিওগুলোর যে অনুমোদন লাগে সেই অনুমোদন না নিয়ে সেই সাহায্যগুলো করে যাচ্ছে। এক্ষেত্রে উচিত ছিল বাংলাদেশ সরকারের সাথে সমন্বয় করে অনুমোদন নিয়ে তাদেরকে সাহায্য করে রেস্ট্রিক্টেড এরিয়ায় রেখে তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। আর এর পাশাপাশি আরেকটি বিষয়, সেটা হচ্ছে মিয়ানমারের সাথে যাতে এই সাহায্য সংস্থাগুলো তাদের দেশে মিয়ানমারের সাথে যোগাযোগ করে তাদেরকে সেখানে রিপারেশন কিভাবে করা যায় সেই ব্যবস্থা নেওয়া।
ধন্যবাদ। আমাদের বেশ কিছু কলার রয়েছেন লাইনে, কাজে আমাদের বেশ দ্রুত উত্তর দিতে হবে এবং প্রশ্ন তাড়াতাড়ি নিতে হবে। চট্টগ্রাম থেকে টেলিফোন করেছেন সালাউদ্দিন। হ্যালো,
সালাউদ্দিন বলছিলাম বাংলাদেশের চট্টগ্রাম থেকে। বিগত দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশে এসছে, এক্ষেত্রে বাংলাদেশের উপরে একটি বাড়তি চাপ, অর্থনৈতিক চাপ, সামাজিক এবং নিরাপত্তা চাপ সৃষ্টি হচ্ছে। আমার প্রশ্ন হলো, জাতিসংঘ কিংবা বিশ্ব সংস্থাগুলো এসব রোহিঙ্গাকে গ্রহণ করার জন্য বলছে, কিন্তু কেন বিশ্ব সংস্থাগুলো মায়ানমারকে বলছে না যে এসব নির্যাতন বন্ধ করার জন্য, যাতে রোহিঙ্গারা বাংলাদেশে আসার ক্ষেত্রে উৎসাহিত না হয়?
অ্যাডভোকেট সুলতানা কামাল, প্রশ্ন হচ্ছে যে এই আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের উপর চাপ দিচ্ছে, কিন্তু বর্মার উপর কেন চাপ দিচ্ছে না, এটা একটা প্রশ্ন।
প্রশ্নটার উত্তর সরাসরি হয়তো আমি দিতে পারবো না, সেই অর্থে যে কেন দিচ্ছে না, এটা অনেক রকম তথ্য এখানে চলে আসতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আমি প্রশ্নকর্তার সঙ্গে একই সুরে এই প্রশ্নটাও রাখতে চাই, কিংবা বলতে চাই যে আজকে এই যারা আন্তর্জাতিক সংস্থাগুলি যারা বাংলাদেশের উপরে এত চাপ দিচ্ছে, বিশেষ করে জাতিসংঘের সংস্থাগুলির কথা বলবো, যে তাদের আসলে বার্মিজ সরকার কিংবা এখন তারা বলছে মায়ানমার, মায়ানমারের যে সরকার তাদের সঙ্গেও কথা বলে এই বিষয়টা বন্ধ করার একটা খুবই জরুরি তাগিদ তাদের অনুভব করা দরকার ছিল। কারণ অত্যাচারিত হয়ে এসে অন্য দেশে আশ্রয়প্রার্থী হয়ে জীবনযাপন করা কখনোই তার নিজের দেশে বাস করার যে অভিজ্ঞতা কিংবা যে অধিকার কিংবা যে দাবি সেটার সঙ্গে মেলানো যায় না। এক একটা বিশেষ পরিস্থিতিতে সেটা অবশ্যই করতে হবে। আমরাও 71-এ শরণার্থী হয়েছিলাম, দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম, সেটা এক পরিপ্রেক্ষিত হয়। কিন্তু মানুষের জীবনের তো মৌলিক দাবি হচ্ছে তার নিজের দেশে নিজের নিরাপত্তা অধিকার এবং মর্যাদা নিয়ে বেঁচে থাকার যে দাবি সেটার উপরে সবচেয়ে বেশি সেটাই প্রায়োরিটি পাওয়া উচিত। এবং জাতিসংঘেরও সেই দিক থেকে ভালোভাবে একটা চিন্তা ভাবনা করে কাজ করা উচিত ছিল। আরেকটা যেটা করা যেতে পারতো সেটা হচ্ছে, যে কথাটা আমি বলেছিলাম যে আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে যেই দেশে এসে আশ্রয়প্রার্থী হচ্ছে সেই দেশকেই আশ্রয় দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। সেখানটায় যদি অত্যন্ত যৌক্তিক কারণ থাকে যে এই মানুষগুলি দেশ ছেড়ে আসতে বাধ্য হয়েছে, তাদের প্রাণের উপরে হুমকি আছে, তাদের নিরাপত্তার উপরে হুমকি আছে, তখন কিন্তু দেশে পৃথিবীর বিভিন্ন দেশে তাদেরকে নিয়ে কি বলে প্রত্যাবাসন করা কিংবা তাদেরকে সেখানে নিয়ে যাওয়া যেতে পারত। সেগুলির ব্যাপারেও তো আমরা এই আন্তর্জাতিক সংস্থাগুলির কোনো উদ্যোগ দেখতে পাইনি। কাজে সেখানে একটা বড় প্রশ্নই রাখা যায় যে বাংলাদেশের যে সীমিত সম্পদের মধ্যে, সীমিত একটা আমাদের দেশের পরিধি এবং এর আগে থেকেই রোহিঙ্গারা যে সমস্যা এখানে সৃষ্টি করেছে সবকিছু জেনে বুঝেও তারা এখানে অতিরিক্ত চাপ সৃষ্টি করলো কেন, সেটা কিন্তু একটা প্রশ্ন করা যেতে পারতো। তবে আমাদের দেশের পক্ষ থেকে এইগুলি ব্যাপারে শক্ত হয়ে কথা বলা উচিত ছিল। কিন্তু একই সঙ্গে আমি মানবাধিকার কর্মী হিসাবে বলবো যে যাদের উপরে জীবনের আসলেই হুমকি ছিল তাদেরকে পুশব্যাক করা কিংবা কতখানি আমাদের মানবতার সঙ্গে ছাপ খায় সেটাও কিন্তু আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে।
জনাব মোমিন, আপনি এর সঙ্গে কিছু যোগ করবেন?
হ্যাঁ, এইটুকু শুধু বলার আছে যে ভুক্তভোগী দেশ তো আমরা রোহিঙ্গা সমস্যার জন্য, ফলে আন্তর্জাতিক মহলে এই বিষয়টা তুলে ধরা আমাদের দরকার ছিল। একটা হলো যে আমাদের দেশে রোহিঙ্গা শরণার্থী থাকার কারণে যে সমস্যাগুলো হচ্ছে, এমনিতেই আমরা জনসংখ্যা পীড়িত দেশ, আমাদের নিজেদের নানা রকম সমস্যা এবং দীর্ঘদিন ধরে এখানে একটা সমস্যা তৈরি হয়ে আছে, এটা আন্তর্জাতিক ফোরামগুলোতে আমাদের তোলা দরকার। আর বার্মার উপর বা মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করবার জন্যও আমাদের কূটনৈতিক তৎপরতা চালানো দরকার ছিল। আমরা কিন্তু সেরকম তৎপরতা দেখছি না, আমরা কেবল রোহিঙ্গা শরণার্থীদের আমরা নিতে চাইছি না কিংবা তাদেরকে কত দ্রুত ফেরত দেওয়া যায় বা আসতে না দেওয়া যায় এই বিষয়টা করছে, তাতে করে আমাদের সম্পর্ক একটা ভাবমূর্তির সমস্যা তৈরি হচ্ছে যে আমরা বিপন্ন মানুষকে ঢুকতে দিচ্ছি না, কিন্তু আমরা কি কি কারণে দিতে চাইছি না বা আমরা সাময়িক ভাবে দিতে পারি কিন্তু দ্রুত তাদেরকে নিয়ে যাওয়ার নিশ্চয়তা চাই, এইভাবে একটা যে কথাটা ওঠা দরকার সেটা আমরা তুলতে পারছি না। এই জায়গায় আমাদের একটা দুর্বলতা হচ্ছে বলে আমি মনে করি।
আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে শ্রোতাদের জানিয়ে দিই যে রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ এ বিষয়ে আজকের কলিন শো হ্যালো ওয়াশিংটন প্রশ্ন করার জন্য ফোন করতে পারেন 2026193062, তাছাড়া ফেসবুক ফ্যান পেজেও আপনার প্রশ্ন মন্তব্য রাখতে পারেন। পরবর্তী প্রশ্নকর্তা ঢাকার ফজলুল হক রিপন, হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে ফজলুল হক রিপন বলছি। আমার প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক ও বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘ নিরবতার পর এখন যে উদ্বেগ প্রকাশ করছে তাতে নিরন বন্ধে কার্যকর উদ্যোগ গড়ে উঠবে কিনা, নাকি সেটি আন্তর্জাতিক ভাবে মায়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠার যে দামারোল চলছে তার নিচে চাপা পড়ে যেতে পারে এবং নিধন অব্যাহতই থাকবে।
ফজলুল হক রিপন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন যে আন্তর্জাতিক ভাবে মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠার যে প্রয়াস চলছে সেই প্রয়াসের কারণেই কি এই বিষয়টি চাপা পড়ে যাবে? আবুল মোমেন,
হ্যাঁ, এটা একটু মনে হয় যেমন তাদের গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বড় নেতা অং সান সু চি, তিনিও দেখা যাচ্ছে যে তার গ্রহণযোগ্যতা এবং সে দেশের জনগণের কাছে বিষয়টা কিরকম আছে এইটা মাথায় রেখে একটু সতর্কতার সঙ্গে এই বিষয়ে চলছেন। অর্থাৎ সোজাসুজি এই বিষয়ে একজন গণতান্ত্রিক নেত্রীর কাছ থেকে, একজন মানবাধিকার কর্মীর কাছ থেকে আমরা যে ধরনের স্পষ্ট বক্তব্য আশা করি সেটা তিনি দেননি। ফলে এখানে সেটা আছে যে গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে অগ্রাধিকার দিচ্ছেন সেখানকার নেতৃবৃন্দ, তাতে করে তারা এই ইস্যুটাকে স্পর্শকাতর ভাবছেন এবং এইটা আপাতত যতটা মানে এড়িয়ে যাওয়া যায় সেটা করতে চাইছেন। ফলে এখানে কিন্তু মানে দায়টা আমাদের বেশি হয়ে পড়েছে বাংলাদেশের, বাংলাদেশকে অনেক বেশি জোরালো ভাবে মিয়ানমার সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বহুজাতিক যেসব জায়গাগুলো আছে সংস্থাগুলো আছে সেখানে ইস্যুটাকে তুলে ধরা দরকার এবং এটাকে মানে নিয়ে যাওয়ার জন্য যাওয়া যাবে না, এটাকে একটা কারেন্ট ইস্যু হিসেবে তুলে ধরা দরকার আছে এটা মনে হচ্ছে আমারও।
অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনি কিছু যোগ করবেন এর সঙ্গে?
না, আমি আবুল মোমেনের সঙ্গে কিছুটা একসুরেই কথা বলবো এবং আমাদেরও সেটাই পর্যবেক্ষণ যে কেমন যেন একটু আমরা যে ভূমিকাটা আশা করেছিলাম অং সান সু চির কাছ থেকে সেটা আমরা সেরকম প্রত্যাশিত ভাবে পাইনি, এবং সেটা যদি তিনি করে থাকেন যে সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে সেখানটায় এই ইস্যুটাকে সামনে নিয়ে এলে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার যে একটা আন্দোলন কিংবা একটা উদ্যোগ সেখানে চলছে সেটা কিছুটা হয়তো বাধাগ্রস্ত হতে পারত। আমরা মানবাধিকার কর্মীরা সবসময় মনে করি যে গণতন্ত্রের সঙ্গে কিন্তু মানুষের মানবাধিকার, যে কথাটা আমি প্রথমেই বলেছিলাম যে সেখানকার অধিবাসীদের কিংবা সেখানকার নাগরিকদের সেই জায়গায় শান্তিতে নিরাপদ অধিকার নিয়ে মর্যাদা নিয়ে বাস করার যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে খুব একটা যে বিচ্ছিন্ন থাকায় আমরা সেটা করি, কারণ সেখানে আরো জোরে সুরে এই বিষয়টা নিয়ে কাজ করা উচিত ছিল যে গণতন্ত্র বাধ্য করে মানুষকে কিংবা যারা দেশ শাসনের দায়িত্বে আছেন যারা রাজনীতি নিয়ে কাজ করছেন তাদেরকে এই বিষয়টাকে অগ্রাধিকার দিতে যে প্রতিটি মানুষের অধিকার প্রতিটি মানুষের মর্যাদা যেন রক্ষিত হয়, সেখানে কিন্তু তিনি সেইভাবে এই বিষয়টা নিয়ে হয়তো একটা কথা তুলতে পারতেন এবং আন্তর্জাতিক বিশ্বকে সেখানে বাধ্য করতে পারতেন ওই দিকটাকে আরেকটু ভালো করে নজর দেওয়ার।
জনাব জাভেদ ইকবাল চৌধুরী, আপনি সংক্ষেপে কিছু যোগ করতে চান এটার সঙ্গে?
হ্যাঁ, এখানে যে বিষয়টা স্থানীয়ভাবে যারা রোহিঙ্গা রয়েছেন মায়ানমারের সীমান্তে বাংলাদেশের পার্শ্ববর্তী যে একটা কক্সবাজার অঞ্চলে, এদের ধারণা যে রোহিঙ্গা সমস্যা আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হচ্ছে যেভাবে, কিন্তু মিয়ানমারের যে সহিংস ঘটনাগুলো ঘটে চলেছে সেই বিষয়টা সেভাবে প্রকাশ হচ্ছে না, সেখানে সেইভাবে আলোকিত হচ্ছে না, যার কারণে সেটা বারবার চাপা পড়ে যাচ্ছে। মিয়ানমার সরকারকে ইতিমধ্যে আমেরিকা তাদের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করেছে। এই সময়ে যখন মিয়ানমারের বড় ধরনের দাঙ্গা ছড়িয়ে পড়ে, বিশেষ করে রাখাইন মুসলিমদের যে দাঙ্গা, সে দাঙ্গায় অসংখ্য মুসলিম নির্যাতিত হয়েছে, গড় হয়েছে, মানুষ খুন হয়েছে, এবং ইতিমধ্যে অনেক রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে পেরিয়ে এসেছে। এই সময়ের মধ্যে আমেরিকা যেভাবে তাদের অবরোধ প্রত্যাহার করেছে, সেক্ষেত্রে তারা মনে করছে আসল বিষয়টা চাপা পড়ে যাচ্ছে। এক্ষেত্রে রোহিঙ্গা জনগোষ্ঠীরা আশা করছে যে প্রভাবশালী দেশগুলো আরো উদ্যোগী হয়ে সে বিষয়টাকে জুড়ে তাদের যে গণতান্ত্রিক যে পরিবেশ, সেই পরিবেশটা ফিরিয়ে এনে সেক্ষেত্রে যে নির্যাতন গুলো বন্ধ হবে তারা সেই আশা করছে।
ধন্যবাদ। আমাদের কাছে ফেসবুক থেকে একটা প্রশ্ন আছে, প্রশ্নটি করেছেন বাংলাদেশের মাদারীপুরের কেন্দুয়া থেকে মোহাম্মদ রাসেল সিকদার। উনি লিখছেন যে রোহিঙ্গা মুসলমানদের নাকি মায়ানমারে বসবাস করা অবৈধ, তার প্রধান কারণ হচ্ছে তারা মুসলমান। নিজের দেশ নিজের বসবাসের জন্য অবৈধ কল্পনা করা যায়, এটা কতটা কষ্টের। আমার প্রশ্ন হলো, যেখানে সরকারি বাহিনীর রোহিঙ্গাদের তুলে নিয়ে হত্যা নির্যাতন ধর্ষণ করছে, সেখানে শান্তিতে নোবেল বিজয়ী সূচি নীরব কেন? যারা বলছে রোহিঙ্গাদের বাংলাদেশ আশ্রয় দেওয়া হোক, আমি মনে করি কোনো একটা চক্র তাদের উস্কানি দিচ্ছে। যদি বাংলাদেশ রোহিঙ্গাদের ঢুকতে দেওয়া হয় তাহলে তারা এখানে স্থায়ীভাবে বসবাস করবে আর মায়ানমারে ঢুকতে পারবে না। মায়ানমারের যে চক্রটি এ কাজ করছে তাদের উদ্দেশ্য হাসিল হবে। মায়ানমার সরকার কিংবা মিয়ানমার সরকার তো ইচ্ছে করলে এই দাঙ্গা বন্ধ করে শান্তি ফিরিয়ে আনতে পারে, তবে তারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না? আমার মনে হয় এই প্রশ্নের খানিকটা উত্তর হয়েছে অং সান সুচির বিষয়ে, কিন্তু সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না এই সম্পর্কে কি আবুল মোমিন কিছু বলবেন, মানে বর্মার সরকার?
এটা খুব বলা একটু কঠিন যে তারা আসলে ভেতরগত ভাবে কি চাইছে, কিন্তু এমনি মানে দৃশ্যত বাইরের থেকে যেটা মনে হচ্ছে যে এটা তো একটা ক্রান্তিকাল মিয়ানমারের জন্য, যে গণতন্ত্রে উত্তরণের পথে, ফলে তারা ধরে নিচ্ছে যে এই সময়টাতে মায়ানমারে যিনি সবচেয়ে শক্তিশালী নেতা অর্থাৎ অং সান সুচি, তিনি এই ক্রান্তিকালে খুব এই ধরনের সমস্যা সরাসরি মোকাবেলা করতে চাইবেন না, বা মোকাবেলা করা তার জন্য কঠিন হবে, কারণ জনমত কোন দিকে ঘুরে যাবে এটা বোঝা যাচ্ছে না। কারণ রোহিঙ্গাদের ব্যাপারে দীর্ঘকাল ধরে কিন্তু মিয়ানমারের কেন্দ্রীয় সরকার একটা বৈরী মনোভাব চালিয়ে গেছে, যার প্রতিফলন ঘটে যে রোহিঙ্গাদেরকে তারা একটা জনগোষ্ঠী হিসেবে সাংবিধানিক ভাবে স্বীকৃতি দেয়নি এবং তাদের উপর সময় সময় বিভিন্ন রকমের নির্যাতন চলেছে। এটা ধারাবাহিক ভাবে এই নির্যাতনের একটা ইতিহাস আছে, ফলে আমরা ধরে নিতে পারি যে তাদের দিক থেকে এই রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে এসে ঢুকে যাক বা বাংলাদেশে চলে আসুক, এক লক্ষ মানুষ, এই ধরনের একটা মনোভাব একটা বড় অংশের মধ্যে আছে। তারা এই সময়টাকে হয়তো এই কাজটা করবার জন্য একটা ভালো সময় হিসেবে বেছে নিয়েছে তাদের দিক থেকে, কারণ ক্রান্তিকালে যিনি নেতৃত্ব দেবেন তিনি অনেক বেশি চাইবেন যে কাজটা দ্রুত হয়ে যায়, কাজটা ব্যাহত না হোক, এবং তিনি অধিকাংশ জনগোষ্ঠীর মতামতটা যাতে তার পক্ষে থাকে, জনসমর্থন যাতে তার পক্ষে থাকে সেটা চাইবেন। এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষামূলক কোনো কাজে, ঝুঁকিপূর্ণ কোনো কাজে তিনি হয়তো যেতে চাইবেন না, এই সুযোগটা হয়তো তারা গ্রহণ করতে নিচ্ছে।
পিরোজপুর থেকে মনিরুজ্জামান নাসিম আলী আছেন টেলিফোন লাইনে। হ্যালো,
আমি মনিরুজ্জামান নাসিম আলী বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলা পিরোজপুর শহর থেকে বলছি। রোহিঙ্গাদের সাথে বাংলাদেশের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে বাংলাদেশি মানুষের সাথে। আরাকান রাজ্যে বাংলাদেশিদের সেই দীর্ঘকাল থেকে একটা সমাদর ছিল এবং তারা রোহিঙ্গা মুসলমান, চিটাগাংয়ের ব্যবসা বাণিজ্যের সাথেও তাদের যোগাযোগ ছিল। রোহিঙ্গারা বরাবর মায়ানমারের মূল জনগোষ্ঠী দ্বারা নিগৃহীত এবং অত্যাচারিত, বাংলাদেশের মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো। কিন্তু এবার আমরা লক্ষ্য করলাম বর্তমান সরকার তারা রোহিঙ্গাদেরকে ঠিক মানবিক দৃষ্টিতে তাদের সহযোগিতা করলো না, তাদেরকে আশ্রয় দিল না। এর মধ্যে দিয়ে বাংলাদেশ 1971 সালে নিজেরা শরণার্থী হয়েছিল, 1 কোটি মানুষ পার্শ্ববর্তী ভারতে গিয়েছিল, সেই কথা কি বাংলাদেশের মানুষ বা সেই সময়ের সরকার, এই আওয়ামী লীগ সরকার বর্তমানে আবার ক্ষমতাসীন, তারা কি সেই মানবিক দিককে ভুলে বসে আর থাকলো, না এর পিছনে বর্তমান সরকারের কোন মুরব্বী দেশের বিশেষ কোন নির্দেশনা রয়েছে রোহিঙ্গাদের ঠেকানোর জন্য?
অ্যাডভোকেট সুলতানা কামাল, তিনি সমালোচনামূলক প্রশ্ন করেছেন সরকারের বিরুদ্ধে যে সরকার কেন রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিচ্ছে না, এবং তার কথায় কোনো মুরব্বী দেশের বিশেষ কোনো নির্দেশের কারণে কিনা।
আমার মনে হয় যে সেই ব্যাপারে আমি
খুব একটা স্পষ্টভাবে কিছু বলতে পারবো না। আমার সঙ্গে বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর একটা সময় বছর দুয়েক আগে রোহিঙ্গা ইস্যুটা নিয়ে কিছু কথাবার্তা হয়েছিল এবং তখন মধ্যে যে মনোভাবটা আমি লক্ষ্য করেছিলাম হলো যে রোহিঙ্গা শরণার্থী যে বাংলাদেশে ঢুকে পড়ছে এবং তাদের যে নানা ধরনের কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে যাওয়া এবং বিশেষ করে যে কথাটা আমি আগেও বলেছিলাম কিছু কিছু যে বেসরকারি সংস্থা যারা সাহায্য তাদের কাজ করতে যে শরণার্থীদেরকে নানা ধরনের যেটাকে বলে আনডিজায়ারেবল কিছু কিছু কর্মকাণ্ডের সঙ্গে তাদেরকে যুক্ত করে দিচ্ছিল, যেখানে জঙ্গিবাদের কথা এসেছে, নানা ধরনের অন্যান্য অপরাধের কথা এসেছে এবং তাকে নানাভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া। শুধু তাই নয়, আমাদের কাছে তো এরকম উদাহরণ আছে যে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা দেশে গিয়ে বাংলাদেশের সেই সময়কার যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, যে জঙ্গিবাদের উত্থান, জঙ্গিবাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিকে কিছুটা কোণঠাসা করার যে চেষ্টা, আজকে যারা বিচারে কিংবা মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের সম্মুখীন হয়েছে তাদের সঙ্গে তাদের সংযুক্তি, সমস্ত কিছু মিলে রোহিঙ্গাদের বাংলাদেশে আগমনটা নিয়ে কিন্তু বাংলাদেশের প্রথম থেকেই একটা অস্বস্তি, এবং এটা বাংলাদেশ কখনোই চায়নি যে আরো বেশি রোহিঙ্গা শরণার্থী এখানে আসুক। তার ফলে এখন যখন এইভাবে রোহিঙ্গারা আশ্রয় প্রার্থী হয়ে আসতে শুরু করেছে, সেই সময় মুরব্বীদের কথা শুনে যতটা না করেছে আমার মনে হয় যে ঐতিহাসিক ভাবে এই সরকারের রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে ঢোকার ব্যাপারে একটা শক্ত অবস্থান তাদের ছিল যে তাদেরকে ঢুকতে দেওয়াটা উচিত হবে না, উচিত হচ্ছে না, সেটা থেকেই অনেক বেশি এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। তবে আমি আবারও একই কথা বলবো যে হ্যাঁ, মানবতার খাতিরে কোন একটা ব্যবস্থা করে যাদের সত্যিকার অর্থ ছিল তাদেরকে আশ্রয় দেওয়ার একটা ব্যবস্থা পারলে আমরা মানবাধিকারের পক্ষ থেকে অনেকখানি স্বস্তি পেতাম যে অন্তত এই জায়গাটায় আমরা আমাদের যে দায়িত্বটা ছিল সেটা পালন করতে পেরেছি। কিন্তু দুঃখজনক ভাবে কিছু কিছু বাস্তবতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে, যেটার সঙ্গে আমরা আবারও বলছি যে সেরকম ভাবে একমত নই, কিন্তু কোনো মুরব্বীর বুদ্ধিতে সেটা করেছে কিনা সে ব্যাপারে আমার কোনো মতামত নেই।
যশোর থেকে একজন টেলিফোন লাইনে আছেন, শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। আমার প্যানেলের কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একটা নাজুক পরিস্থিতির মধ্যে আছে, শেয়ার বাজারের ধস, পদ্মা সেতু থেকে বিশ্ব ব্যাংকের মুখ ফিরিয়ে নেওয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সবকিছু মিলিয়ে বাংলাদেশ সরকার একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে, এবং ঠিক সেই সময়তেই বর্মা থেকে শরণার্থীরা এই দেশে আসে। আমরা দেখতে পাচ্ছি যে শরণার্থীদের ইস্যুটাকে একটি মহল যে সামনে নিয়ে আসছেন, এই মহলের কি রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে, যেটা আমাদের এখন যে যুদ্ধাপরাধীদের বিচার চলছে সেটাকে জনগণের দৃষ্টি থেকে আড়াল করা, কিংবা এই প্রক্রিয়াটাকে খানিকটা পিছিয়ে নেওয়া অথবা নিজেদের সুবিধা আদায় করা? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রোহিঙ্গা সমস্যা মূলত বর্মার একটি আঞ্চলিক সমস্যা, এই সমস্যাটিকে 71-এর বাংলাদেশিদের ভারতে আশ্রয় গ্রহণের সঙ্গে অনেকেই তুলনা করছেন, দুটি প্রেক্ষাপটকে একই জাতীয় ইস্যু হিসেবে যারা দেখছেন তাদের যুক্তি কতটা গ্রহণযোগ্য? প্যানেলের কাছে আমার প্রশ্ন, ধন্যবাদ।
শ্রাবণী সুর মূলত দুটি প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন হচ্ছে যে এই সমস্যার এবং এই ইস্যুকে বাংলাদেশের কোনো কোনো মহল অনেক প্রাধান্য দিচ্ছে এবং তাতে যুদ্ধ অপরাধীর বিচার বিনষ্ট হওয়ারও একটা আশঙ্কা আছে। আবুল মমিন সাহেব।
হ্যাঁ, আসলে যে কোনো পরিস্থিতিতে প্রত্যেক মহলই তার নিজ নিজ এজেন্ডা অনুযায়ী কাজ করবে, আমি চাই বা না চাই। এখানে যদি কারো রাজনৈতিক স্বার্থ হাসিল করবার সুযোগ থাকে তাহলে নিশ্চয়ই তিনি তার রাজনৈতিক স্বার্থকে উদ্ধার করবার চেষ্টাও করবেন, সেটা ধরে নিয়েই একটা সরকারকে কাজ করতে হবে বা যারা কাজ করবেন তাদেরকে করতে হবে। এটা ঠিক যে বাংলাদেশের জন্য রোহিঙ্গা শরণার্থী সমস্যা একটা অত্যন্ত নাজুক সমস্যা, এটা আমরা দেখছি যে 78 কিংবা 92 সনে যে বিপুল পরিমাণ এসছে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল এবং আশ্রয় দেওয়ার পরে যেটা ঘটেছে যে তাদের এখান থেকে ফেরত পাঠানোটা খুব কঠিন হয়েছিল, সরকারিভাবে যদিও বলা হচ্ছে যে অধিকাংশই ফিরে গেছে, কিন্তু আমরা যারা সেসব অঞ্চলগুলো সফর করেছি বারবার করে তারা দেখছি যে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো কিন্তু জনদূষিত আছে এবং তারা স্থানীয়ভাবে মিশে যাচ্ছে, এবং যেহেতু তাদের একটা ডেসপারেশন অবস্থা, মরিয়া অবস্থা আছে, সেখান থেকে নানা রকম অপরাধে যুক্ত হচ্ছে, এমনকি মধ্যপ্রাচ্যে গিয়েও দেখা যাচ্ছে বাংলাদেশের নামে যেসব অপরাধ হচ্ছে তাদের মধ্যে অনেকেই হচ্ছে এই রোহিঙ্গা শরণার্থী যারা সেখানে গিয়েছিল তারাই। ফলে এটার নানা রকম ডাইমেনশন আছে এই বিষয়টার। মানে খুব সরল ভাবে যদি আমরা দেখি যে বাংলাদেশ এটা মানবতা করছে না, তাহলে বাংলাদেশ শুধু মানবতা করতে থাকলো আর এই ধরনের সমস্যা তার জন্য সৃষ্টি হতে থাকলো সেটাও তো কাজের কথা নয়। বাংলাদেশকে দেখতে হবে তার যদি মানবতা করছে না এই দুর্নামটাও না হয়, আবার সে এই সমস্যার একটা তলায় পড়ে গিয়ে নানা রকম জটিলতার মধ্যে পড়ে না যায় সেটাও তাকে দেখতে হবে। ফলে এই কাজটা খুব কঠিন। আমার যেটা বারবারই মনে হচ্ছে যে সরকারের উচিত হবে ইস্যুটাকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাওয়া এবং যাতে বার্মার উপরে সে চাপ তৈরি করতে পারি আমরা যে তাদের অভ্যন্তরীণ সমস্যা, তাদের আঞ্চলিক সমস্যা এবং তাদেরকে এদের ফিরিয়ে নিতে হবে, তাদেরকে জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে হবে, এই ইস্যুটা আমাদেরকে তুলে ধরতে হবে। আরেকটা কথা এখানে একটু যোগ করি যে আসলে ঐতিহাসিকভাবে এটা ঠিকই যে আরাকান অঞ্চলে এক সময় আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের চর্চা হয়েছে, ফলে বাংলার সঙ্গে এর একটা যোগাযোগ ছিল এবং সেই যোগাযোগটা খুব ঐতিহাসিক ভাবেই আছে। সেই যোগাযোগের একটা সূত্র ধরে এখন যদি বলা হয় যে রোহিঙ্গারা এই অঞ্চলের মানুষ তাদেরকে এখানে ফিরে আসতে হবে, তাহলে আবার সেটাও ঠিক হবে না, কারণ 200 বছর বা 250 বছরের বেশি তারা সেখানে বসবাস করছে, সেখানকার সানব্দ সয়েলের মতো তারা হয়ে গেছে। এই বিষয়গুলো মানে দ্বিপাক্ষিক বহুমাত্রিক একটা সমাধানের জায়গা বাংলাদেশকে তুলে করতে হবে।
শ্রাবণী সুরের দ্বিতীয় প্রশ্নটি ছিল যে 1971 সালে বাঙালি শরণার্থী সমস্যার সঙ্গে একইভাবে এই সমস্যার দেখায় কতটা যুক্তিযুক্ত, কারণ তিনি বলছেন যে 71 সালে বাঙালির এটা মুক্তিযুদ্ধ ছিল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল, আর সেখানে কোনো মুক্তিযুদ্ধ হচ্ছে না, সেখানে জাতিগোষ্ঠীগত নিধন চলছে। সুলতানা কামাল,
যে কথাটা একদম শেষে বললেন যে জাতিগোষ্ঠীভাবে নিধন চলছে, যখন আমরা স্বাধীনতা ঘোষণা করে মুক্তিযুদ্ধে তখনও যে জেনোসাইডটা হয়েছে সেটাও কিন্তু জাতিগোষ্ঠীর হত্যাকাণ্ডেরই একটা ব্যাপার ছিল। আর শ্রাবণীকে আমি বলবো যে শ্রাবণী আমার খুবই প্রীতিভাজন, তাকে আমি চিনিও ব্যক্তিগত ভাবে, সবসময় যে মুক্তিযুদ্ধে দেশ ছাড়ছে মানুষ তা না, কিন্তু আজকে শ্রাবণীকেই আমি জিজ্ঞেস করি, এবার সম্প্রদায়ের মানুষ যদি আজকে দেশ ছাড়তে বাধ্য হয় যেটা কখনো কখনো হচ্ছে এবং সেখানে সে যদি কোনো রকম আশ্রয় না, তার অভিজ্ঞতাটা কিরকম হবে সেটা একটু দেখার দরকার আছে। 71-এর আত্মপ্রার্থনার সঙ্গে করা হয় এই অর্থেই করা হয় যে একটা মানুষ যখন বিপন্ন সে আশ্রয় চাইছে, সে কি কারণে বিপন্ন সেটা তো দেখার তখন আর সুযোগ থাকে না। বিপন্নতাকে আমাদের রক্ষা করতে হবে, তাকে প্রথম চোটে নিজের পায়ে দাঁড়াতে দিতে হবে, তারপরে না তার কিনা সেটা উচিত ছিল অনুচিত ছিল কিনা সেটা আমাদের দেখার বিষয়। এটা নিয়ে মানবাধিকার কর্মীদের সঙ্গে সবসময় অন্যদিক দেখেন সেটার সঙ্গে একটা মত পার্থক্য থেকেই যায়, একটা দ্বন্দ্বের বিষয় থেকেই যায়। আমরা কিন্তু মানবাধিকার কর্মীরা মানবাধিকারের বিশ্বজনীনতায় বিশ্বাস করি, যেখানে কে কোন অবস্থায় কি ব্যাপারে কিভাবে কিংবা কিভাবে বিপন্ন হয়েছে সেটা দেখার অবকাশের আগে আমাদের দেখতে হবে যে তাকে কাছে রক্ষা করা যায়, তারপরে অন্য বিচারটা আসে। তো মানবতার কথাটা সেখানেই আসে। মোমেন খুব আমার বলবো আমার বন্ধু মোমেন যে হ্যাঁ মানবতা মানবতা বলে আমরা কিছুটা হাহাকার করি, কিছুটা চিৎকার করি, এই কারণেই করি যে মানবতা না বাঁচলে কিন্তু তখন আর কোনো কৌশল, কোনো গণতন্ত্র, কোনো সুশাসন, কোনো কিছুরই ফলাফল পাওয়ার মতন আর তখন কেউ থাকে না, সেই জন্য আমাদের এটা বলতেই হয়। তবে এটা তো ঠিকই যে বাংলাদেশের জন্য যে এটা খুবই একটা কঠিন সমস্যা, এ ব্যাপারে আমরা কখনোই কিন্তু হালকা ভাবে কিছু বলি
আমরা 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 চট করে আরেকটা কল নিয়ে নি, একজন রোহিঙ্গা শরণার্থী সম্ভবত টেলিফোন করেছেন। হ্যালো, হ্যালো, বলুন। আসসালামু আলাইকুম। বলুন,
আমি রুহুল আমিন বলছি মালয়েশিয়া থেকে।
বলুন
আমাদের মুসলমানদের বর্মা সরকারে তো অত্যাচার করার উদ্দেশ্য কি, আমি এই সুবলটা পৌঁছানো চাই, উত্তর চাই।
এর আপনাদের প্রতি অত্যাচারের উদ্দেশ্য কি সেটা বোধহয় আমাদের অতিথিদের পক্ষে বলা খুব একটা সহজ হবে না। আমি প্রথমে এই ব্যাপারে জাভেদ ইকবাল চৌধুরীর মন্তব্য চাইছি, কারণ জাভেদ, আপনি তো শরণার্থী শিবিরে কাজও করেছেন, কি প্রতিক্রিয়া হয়েছে?
যে মিয়ানমারের সাথে সাম্প্রতিক যে ঘটনা, মিয়ানমারের সাথে মিয়ানমারে জাতিগত দাঙ্গার কারণে যে ঘটনা, সেটা যে শরণার্থী শিবির গুলোতে যাদের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এরা বিভিন্নভাবে মিছিল মিটিং করার চেষ্টা করেছে,
বর্তমানে
যারা বিশেষ করে টেকনাফ সীমান্তে রয়েছে, মংডু এলাকায় রয়েছে, তাদের সাথে আমাদের মোবাইলে যোগাযোগ হয়েছে, এবং যারা ইতিমধ্যে কিছু রোহিঙ্গা বাংলাদেশে এসে বিভিন্ন আশ্রয় নিয়ে বিভিন্ন গ্রামে গঞ্জে কোনো লুকিয়ে রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বারবার বলছে তারা মুসলিম হওয়ার কারণে তাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতে দেওয়া হচ্ছে না, তাদের বিয়ে শাদী করতে দেওয়া হয় না, তাদেরকে বাড়িঘর সুন্দর স্কুলে পড়তে দেওয়া হয় না, তাদেরকে ভালো বাড়িঘর করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে নাগরিক হিসেবে বেড়ে দেওয়া হচ্ছে না। এটা শুধু কয়েকটি জাতিগোষ্ঠীর মধ্যে মুসলিমরা অন্যতম, যাদেরকে এখনো তারা নাগরিক হিসেবে স্বীকার করে না। মিয়ানমার সরকার এবং সরকারের লুঙ্কিং বাহিনীর একটা বিশেষ বাহিনী রয়েছে, সেই বাহিনী এবং রাখাইনরা মিলে তাদেরকে অত্যাচারিত করছে, তাদেরকে তাদের যুবতী নারীদেরকে দর্শন করা হচ্ছে, এই বিষয়গুলো তারা বারবার বলা হচ্ছে।
আচ্ছা, তাহলে মূলত এটি এক ধরনের সাম্প্রদায়িকতা এবং জাতিগোষ্ঠীগত সহিংসতা। আমাদের জনাব আবুল মোমেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি বোধহয় একসময় বলছিলেন শুনতে পাচ্ছেন না।
হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি।
হ্যাঁ, কারণ অ্যাডভোকেট সুলতানা কামালের লাইন মাঝে মাঝে একটু ফেড করে যাচ্ছে, সেই সমস্যা আছে, কিন্তু এই মুহূর্তে কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, আমাদের এখন আমাদের কলার ঢাকা থেকে তানজিম আদনান। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে তানজিম আদনান বলছি। মায়ানমার কোন পরাশক্তি বা কোন বহিরাগত শক্তি দ্বারা ক্ষতিগ্রস্ত নয়, বরং এটি তাদের জাতিগত দাঙ্গা। তাই এই সমস্যা মিয়ানমার সরকারের পদক্ষেপে নিয়ন্ত্রণ করা উচিত। 1951 সালের জাতিসংঘ শরণার্থী কনভেনশনে সই না করেও মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী আশ্রয় দিয়ে চলছে বাংলাদেশ। আমাদের দেশে ইতিমধ্যে 20 লাখ রোহিঙ্গা আগে থেকে আছে, যারা বিভিন্ন অপরাধ কর্মের সাথে জড়িত এবং আমাদের ভঙ্গুর অর্থনীতির উপর একটা বিশাল চাপ। শ্রম বাজারও এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ পাসপোর্টধারী সর্বশেষ সৌদি আরবের শিরচ্ছেদকৃত বাংলাদেশি অপরাধীটা ছিল রোহিঙ্গা। আমরা বলতে পারি মানবিক কারণে রোহিঙ্গাদের শর্ত সাপেক্ষে নাফ নদীর উপকূলে নির্দিষ্ট জায়গায় তাদের আশ্রয় দেওয়া যেতে পারে এবং পরবর্তী সময়ে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জাতিসংঘ এবং পশ্চিমা বিশ্বের হস্তক্ষেপে আমার প্রশ্ন হচ্ছে, এখানে নীতি নির্ধারক মন্ডলীর একত্রে বসে একটা সমাধানের আশা উচিত যে রোহিঙ্গা আমাদের দেশে কিছু সময়ের জন্য তারা আসতে পারেন এবং পরবর্তী সময় চলে যাবে, এই বিষয়টিকে কি সঠিকভাবে সমাধানে চলে নিয়ে যাওয়া যায় না?
তানজিম আদনান আসলে যে প্রশ্ন করেছেন সেটি সম্পর্কে ইঙ্গিত দিচ্ছিলেন সুলতানা কামাল, সেটি হচ্ছে সাময়িক আশ্রয়ের কথা। তানজিম আদনান বলছেন যে শর্ত সাপেক্ষে তাদেরকে টেকনাফ নদীর পারে সাময়িক আশ্রয় দেওয়া যেতে পারে কিনা এবং তারপর নীতি নির্ধারক মহলের আলোচনার মাধ্যমে একটা ব্যবস্থা নেওয়া যায় কিনা। অ্যাডভোকেট সুলতানা কামাল।
হ্যাঁ, আমি প্রথমেই বলেছি যে আমি যখন শরণার্থীদের নিয়ে কাজ করেছি মোটামুটি এবং এখন তো অনেক কিছু অনেক সহজ হয়ে গেছে, আমাদের এখন ডিজিটাল একটা সিস্টেমের মধ্যে আমরা বাস করি, এক একজনের পরিচয় বার করা, তার সেখানে কি কষ্ট হচ্ছে না হচ্ছে ইত্যাদি খুঁজে বার করা এবং তার যে আশ্রয় প্রার্থনার কারণগুলি কতখানি যুক্তিসঙ্গত এবং কতখানি সত্যনিষ্ঠ সেগুলি বার করাও কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। কাজে সেইভাবে সেই বিষয়টা হয়তো আমরা বিবেচনা করে দেখতে পারতাম এবং সেই প্রক্রিয়ার মাধ্যমে আসলেই আমরা একটা সমস্যা কিছুটা হলেও সমাধান করতে পারতাম। কিন্তু আসল কথা হচ্ছে যে সেখানে এই যে কারণে তারা এইদিকে আসতে শুরু করেছেন কিংবা আসতে চাইছেন সেই কারণটা তো বন্ধ করতেই হবে, সেই ব্যাপারে আমাদের কিন্তু কখনোই কোন রকম দ্বিমত নাই।
জনাব আবুল মোমেন।
আমি আবার মাঝখানে কিছুটা শুনতে পাইনি, যাই হোক, মানে যে কথাটা উঠেছে যে তাদেরকে সাময়িক ভাবে আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো আপত্তি কারোরই নেই, মানবিক কারণে এটা দিতে হবে। সমস্যা যেটা হচ্ছে, আমরা দেখছি যে আশ্রয় দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার বিষয়টাতে গড়িমসি চলছে এবং সহজে ফিরিয়ে নেওয়াটা কিন্তু ঘটছে না। আমরা অতীতের অভিজ্ঞতা সেটাই বলছে যে অনেক বৈঠক হচ্ছে, অনেকবার দেন দরবার চলছে, কিন্তু এই রোহিঙ্গা যারা আসছেন তাদেরকে ফিরিয়ে নেওয়া যাচ্ছে না, ফলে তাদের এখানে সামাজিক যোগাযোগ গুলো ঘটছে স্বভাবতই, এবং তারা অনেকে বিভিন্ন জায়গায় যাচ্ছে। যে কথাগুলো ঢাকা থেকে উনি বললেন যে নানা রকম অপরাধেও জড়িয়ে যাচ্ছে এবং সেটার দুর্নামটা বাংলাদেশকে গ্রহণ করতে হচ্ছে, ফলে এইটা কিন্তু সাময়িক দেওয়ার ব্যাপারে কারোরই আপত্তি নেই। সবাই চাই যে মানবিক থাকি আমরা এবং মানবিক সহযোগিতাটা করি, কিন্তু সেটা নিশ্চিত করাটা খুব মুশকিল হচ্ছে আর কি, যে মায়ানমার সরকারের সঙ্গে সে ধরনের একটা সমঝোতায় আসা যেটা যে কার্যকর হবে সেটা এখনো পর্যন্ত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না। সেটা নিশ্চিত করার একটা ব্যবস্থাও সরকারকে করতে হবে।
আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে, খুব তাড়াতাড়ি একটু উত্তর দিতে হবে। জাভেদ ইকবাল চৌধুরী, জাভেদ ইকবাল চৌধুরী, আপনি কি সংক্ষেপে একটু বলবেন যে এই সাময়িক আশ্রয়ের ব্যাপারটা?
জি জি, আমি একটু বলছি, সেটা হচ্ছে সাময়িক আশ্রয়ের ব্যাপারে এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে 2092 সালের 19 নভেম্বর থেকে কক্সবাজারে যে শরণার্থী ক্যাম্প, সেখানে প্রায় 2,36,000 এর কাছাকাছি রোহিঙ্গা আসছিল। এরা বিভিন্ন পর্যায়ে ফিরে যাওয়ার পরে এখন প্রায় 25,000 মতো রোহিঙ্গা দুটি ক্যাম্প আশ্রয় নিয়েছে। 2005 সালের মে থেকে
আগামী পরিকল্পনা, আগামী পরিকল্পনাটা বলুন, হ্যাঁ, যে সাময়িক ভাবে আশ্রয় দেওয়া যায় কিনা।
2000 একটু শুনতে হবে, সেটা হচ্ছে 2005 সালের মে থেকে প্রত্যাবাসন বন্ধ হওয়ার কারণে এখানে আসতে হবে মানুষের মধ্যে বদ্ধমূল ধারণা রোহিঙ্গারা আসলে আর ফিরে যাবে না।
আচ্ছা,
সেই কারণে এদেরকে যদি সাময়িক আশ্রয় যদি কিছু দেওয়া হয় তাহলে লক্ষ লক্ষ রোহিঙ্গারা সেখান থেকে আসতে থাকবে, তাদেরকে রোধ করা যাবে না।
আচ্ছা,
সেটা সে কারণে এখানে একটা মনোভাব জন্মেছে, তাদেরকে যদি এখানে আসতে দেওয়া না হয় তারা সেখানে প্রতিরোধ করার একটা তাদের যে উদ্যোগ সৃষ্টি হতে পারে, সে কারণে এখানে স্থানীয় মানুষজন প্রশাসন
এখন যে আমরা রমজান মাসে কালে রোজা রাখতে পারি না, ওই মসজিদের নুমাজ দোয়া পড়তে পারি না, এখনো পাড়াঘর জ্বালা দিছে, এখনো সমস্যা কি? এটা কি বর্মা সরকারের উদ্দেশ্য কি? আমরা তো বুঝি পারি নাই, আমরা চলে জল পাই এটা।
আচ্ছা,
এখন রোজা ধরে পারি না
কি? আপনি কি বর্মা থেকে বলছেন?
না না, আমি মালয়েশিয়া।
হ্যাঁ, তো এটার সঙ্গে তো আপনি যে প্রশ্ন করলেন নামাজ রোজার ব্যাপারে, এটা এটা যোগাযোগটা কি বুঝলাম না।
বসতি স্থাপনকারী এবং সেখানকার সংস্কৃতির প্রধান ধারক বাহকই ছিল কিন্তু এই রোহিঙ্গা মুসলমানরা, অথচ মায়ানমারের সরকারের প্রত্যক্ষ মদদে তাদের উপর বর্বরতম অত্যাচার চালানো হয়েছে, উচ্ছেদ করে দিয়ে জোর করে বাংলাদেশে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে জাতিসংঘ এবং অন্যান্য মানবাধিকার সংগঠন এই রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠায় তেমন জোরালো ভূমিকা রাখতে পারেনি কেন? শুধু মুসলমান হওয়ায় কি এই রোহিঙ্গাদের অপরাধ যে কারণে তাদের উপর নির্মম অত্যাচার চালানো হয়েছে? আর এটা তো বাংলাদেশের জন্য অনেক বড় একটা সমস্যা, কারণ বাংলাদেশ এমনিতেই ছোট, আর তাছাড়া এর জনসংখ্যা অনেক বেশি, এত বিশাল সংখ্যক রোহিঙ্গা উদ্বাস্তুদেরকে সহায়তা করা, আশ্রয় দেওয়া, খাবার বা অন্যান্য ব্যবস্থা করা তো বাংলাদেশের অর্থনীতির উপর একটা বিশাল চাপ। সুতরাং এই সমস্যা কেন আন্তর্জাতিক ভাবে সমাধান করার চেষ্টা করা হচ্ছে না?
আমার মনে হয় এই প্রশ্নের উত্তর নেওয়ার সময় আমাদের হবে না, কিন্তু আলোচনার মধ্যে এরই মধ্যে আপনারা শুনেছেন যে আন্তর্জাতিকভাবে সমাধান কেন করা হচ্ছে না, সেটার উত্তর খুঁজে বের করা একটু কঠিন, কিন্তু নিঃসন্দেহে আন্তর্জাতিক সমাধানই এর সমাধান হতে পারে। আমাদের এই কলিং শোর সময় শেষ হয়ে এলো এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের তিনজন অতিথি, অ্যাডভোকেট সুলতানা কামাল, জনাব আবুল মোমেন এবং জনাব জাভেদ ইকবাল চৌধুরীকে, আপনাদের আন্তরিক ধন্যবাদ। কলিং শো হ্যালো ওয়াশিংটন এখানেই শেষ হলো।
কলিং শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।